চারদিক অন্ধকার হয়ে ধুলোর ঝড়, আধিয়ে আমার বিচ্ছিরি জানলা বন্ধ। হঠাৎ চোখ পড়লো টেবিলের ওপর, বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডা জগতে আপনাকে স্বাগত। আজ আমরা পরিবেশন করতে চলেছি এখনো ভূত আছে গল্পের বই থেকে নেবা রক্তচোষা গল্পটি। গল্পের প্রথম দুই পর্বে আপনারা শুনেছিলেন অনি নামের একটি ছোট্ট মেয়ে দিনের দিন শুকিয়ে যাচ্ছিল, এবং এই শুকিয়ে যাবার কারণ হিসাবে সকলে দায়ী করেছেন তাদের বাড়িতে কিছুদিন আগে আসা একটি ছোট্ট মেয়ে ইটিকে। অনিকে সুস্থ করার জন্য তার বাবা অনিকে নিয়ে যাচ্ছিলেন তার মামার বাড়ি। পথে দেখা হয় তার বন্ধু উইটেলের সাথে, এবং উইটেল জানায় তাদেরকে তার মেয়েও কিছুদিন আগে মারা গেছে স্টেলা নামে একটি মেয়ের জন্য। এতে করে অনির বাবার সন্দেহ ইটির ওপর আরও বেশি বেড়ে যায়, এবং সেই জন্যই তিনি অনির দিদিমণিকে পাঠায় অনিদের বাড়িতে ইটিকে নিয়ে আসার জন্য। ইটি তার মামার বাড়িতে আসার পর ইটি বাদুরের রূপ ধরে জানলা দিয়ে উড়ে বেরিয়ে যায়। তা দেখে অনি প্রচণ্ড ভয় আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান আসে দিল্লিতে এসে, সেখানেই এখন তারা বর্তমানে রয়েছে। এবং সেদিন অনি অজ্ঞান হয়ে যাবার পর কী কী ঘটনা ঘটেছে তা দিদিমণি এবং ধাইমাতাকে আলোচনা করে, সেটি সে বিস্তারিতভাবে আলোচনা করতে শুরু করে। এরপর বাবা তখনই মার্টিনকে গাড়ি নিয়ে বাড়ি পাঠালেন আমার ঘর থেকে সেই ছবিটা নিয়ে যেতে। ছবিটা নিয়ে যাবার পর বাবা বলেছিলেন,
ছবিটা দেখুন ভালো করে, তলায় লেখা এস্টেলা 1810 সাল, তার মানে 174 বছর আগে এস্টেলা মারা গেছে। কিন্তু জীবন্ত দেখেছেন ছবিটা, ওর গলায় যে তিলটা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। এই এস্টেলায় নিজের নাম নিয়ে উইটেলদের বাড়িতে ছিল, রাতের পর রাত মেয়ের রক্ত চুষে খেয়ে শেষ করেছে। তারপর ডক্টর রামদিন সিং এর কথা মতো শেষ দিক ও নিজের চোখেই দেখেছে। এস্টেলা ওদের বাড়ি থেকে চলে আসে আমাদের বাড়ির ওখানে। অনির মা বাড়ির দিক দিয়ে এস্টেলার সঙ্গে আমাদের একটা রিলেশন আছে, তাও নাম নেয় না ইটি। ওর ছবি যে আমাদের বাড়িতে ছিল তাও জানতো না। ছবিটা বেরোতে খুব চিন্তায় পড়েছিল, মনে আছে ও ঘর থেকে একরকম ছুটে বেরিয়ে গেছিল, কিন্তু ব্যাপারটা আমরা কেউ সিরিয়াসলি নিইনি, দেখে নিশ্চিন্ত হয়েছিল। চলুন আমরা এখন ভাঙা গির্জার পাশে কবরখানায় যাব।
মামার বাড়ির থেকে কবরখানা মাইল দিন, গাড়িতে আর কতক্ষণই বা লাগে। সকলে এগিয়ে গেলেন কবরখানার দিকে, ম্যাপ মিলিয়ে বের করা হলো একটা কবর। চারপাশে লতা পাতায় ঢাকা হলেও সেই কবরের উপরটা বেশ পরিষ্কার, আর আড়াআড়ি একটা ফাটা দাগ। ফাদার ঝুঁকে পড়ে অস্পষ্ট লেখাটা পড়তে চেষ্টা করছিলেন, একটু চেষ্টা করলেই পড়া যায়, এস্টেলা 1782 থেকে 1810। সকলে নিশ্চিত এই সেই কবর। মার্টিন আর সেই চাষি মিলে চারপাশটা পরিষ্কার করে ফেলে,
ঘুরে দাঁড়ালেন ভবনটাকে। আদার নিজের মনে মনে কি যেন বলছিলেন, বোধ হয় প্রার্থনা করছিলেন। চাষিটেরই বেশি উৎসাহ, সে চটপট কোদাল চালিয়ে উড়ে ফেলল। পেরিয়ে এলো কফিনটা, কে বলবে এত বছরের পুরনো সেটা। এবার খোলা হবে কফিন, আমি বুঝতে পারি। সেই মুহূর্তে সকলের হৃৎপিণ্ডের ধ্বনি স্তব্ধ হয়ে গিয়েছিল। ভয় আর আতঙ্কিত চোখে সকলে চেয়েছিলেন কফিনের দিকে। মার্টিন টান মেরে উঠে ফেলল ডালাটা। কফিনের মধ্যে রক্ত থই থই করছে। আরো করে শুয়ে আছে ইতি, সত্যান খোলা, মুখে নির্লিপ্ত ভাব। ললিত মোহনবাবু আর যমুনা প্রসাদ যে নাকি ওদের একটু সরিয়ে দেওয়া হলো।
এবার যা করার চটপট করতে হবে।
সেই চাষিটি এগিয়ে এসে কাফিনের মধ্যে থেকে ইটির দেহটা তুলে ধরল। ফাদার এগিয়ে দিলেন একটা তীক্ষ্ণ গজাল, সেটা আমূলে বিঁধিয়ে দেওয়া হলো ইটির বুকে। একটা বিপুৎসব চিৎকারের বিস্তব্ধ পরিবেশ খান খান হয়ে গেল। মিটেল কাকা কুড়ুলটা দিয়ে এক কোপে গলাটা কেটে ফেললেন। তারপর আগুনে জ্বালিয়ে উড়িয়ে ফেলা হলো দেহ। ফাদার একটা কফিন এনে ঝিঁকে ওর দেহাবশেষ সেই কাফিনে ঘুরে মাটিতে উঠতে ফেলা। গির্জার পেছনে আলাদা একটা জায়গায় সেটাকে পুঁতে ফেলা হলো। ইটি আর উঠবে না, সে অনন্ত কালের জন্য সেখানে শুয়ে রইল। আমি জানি আমার আর কোনো ভয় নেই, ইটি আর কোনো দিনও উঠে আসতে পারবে না। আর সেই ছবিটাও বাবা উড়িয়ে ফেলেছেন, ডাক্তারবাবু বলেছেন আমি শিগগিরই ভালো হয়ে উঠব। টুকায় আর যাব না, দিল্লিতেই থাকব। এরপর কেটে গেছে অনেক দিন, আমি এখন আর পাঁচ জন্মের মতন স্বাভাবিক হয়ে গেছি। পড়াই লেডিয়ার উইন্ডস্কুলে, কিন্তু মাঝে মাঝে একটা ভয় আতঙ্ক আমায় চেপে ধরে। চোখের সামনে ভেসে ওঠে ইটির মুখ, সে যে কি ভয় কি আতঙ্ক আমি কাউকে বোঝাতে পারবো না। ভাইমা বোঝেন, বাবা আর দিদিমণিও বোঝেন, তাই সকলেই দেখি আমায় সবসময় চোখে চোখে রাখেন। কিন্তু একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না। 1810 সালে যদি এস্টেলা মারা গেছে, তারপর সে এতদিন কিভাবে রক্তচোষা হয়েছিল, কোথায় ছিল, কেমন করে রক্ত খেত, তার পরিচয় আমি পেয়েছি, কিন্তু জানতে পারিনি কেন সে রক্তচোষা হয়েছিল। জানতে পারলাম সেদিন বাবার লাইব্রেরি ঘরে গিয়ে। বাবা বাড়ি ছিলেন না। বিকেলবেলায় হঠাৎ আধি উঠল, চারদিক অন্ধকার হয়ে ধুলোর ঝড়। আধি আমার বিচ্ছিরি লাগে, তবে সারাদিন প্রচন্ড গরমের পর বেশ ঠান্ডা হয়ে যায়। আমি এসেছিলাম লাইব্রেরিতে জানলা বন্ধ করতে, ঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ চোখ পড়ল টেবিলের ওপর। বইয়ের মতো আধানো মস্ত একটা কি যেন, একটু চেনা চেনাই লাগলো। কথা উল্টাতেই বুঝতে পারলাম মামার বাড়ির পারিবারিক ইতিহাস। চেয়ার টেনে বসে পড়লাম। তারপর কবির উৎকণ্ঠার মধ্যে পড়ে যেতে লাগলাম। 1809 সাল নাগাদ টুকাইয়ের আশেপাশে অঞ্চলে ভ্যাম্পায়ার বা রক্তচোষার আবির্ভাব ঘটেছিল। স্টেলা ছিল খুবই সুন্দর দেখতে, সে ছুটোছুটি করে খেলে বেড়াত, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ঘোড়াও চড়ত। কিন্তু প্রায় রাতেই ও ঘরে একটা বাদুরকে বসে থাকতে দেখত। বাদুরটার চোখ দুটো ভয়ঙ্কর, স্টেলা ভয় পেত, কিন্তু যাকে এই কথাটা সে বলতো সেই হেসে উড়িয়ে দিত। ও সাহসী নেই, এই ব্যাপারটা চেপে যায়। তারপর ঘটল দুর্ঘটনা। একদিন ঘোড়া ছোটাতে গিয়ে পড়ে যায়, কোমরে চোট লাগে। তারপর থেকে ও আর বিশেষ বেরোতে পারত না, শুয়ে বসেই সময় কাটত। তখন থেকেই স্টেলা শুকিয়ে যেতে থাকে। প্রথমে কেউ ততটা খেয়াল করেনি, দিন দিন স্টেলা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অকারণে ভয় পাচ্ছে, ওর জীবন শক্তিও কমে যাচ্ছে। চিকিৎসা যখন শুরু হলো তখন বড্ড দেরি হয়ে গেছে। ডাক্তার বলতে যাকেই দেখানো হলো তিনি মাথা নাড়েন, আর কিছু করার নেই, শেষ হয়ে এসেছে। তারপর একদিন সত্যি দেখা গেল।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ।
বিছানায় পড়ে রয়েছে স্টেলার মৃতদেহ, গলার কাছ দিয়ে একটা রক্তের ধারা নেমে এসে ভিজিয়ে দিয়েছে তার পোশাক। ভ্যাম্পায়ারদের কতগুলো ব্যাপার দেখে বোঝা যায় ওরা কবর থেকে বেরিয়ে আসে, কিন্তু দেহটা সেখানে সেইভাবেই থাকে। রক্তের ভয়ঙ্কর পিপাসা ওদের পাগল করে তোলে, নানা রকম দেহ ধারণ করে ঘুরে বেড়ায়, কখনো আবার কাউকে পছন্দ করে ফেলে। তখন শুরু হয় নতুন খেলা, দেহ ধারণ করে তার সঙ্গে সঙ্গে থাকবে আর ধীরে ধীরে তার রক্তপান করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। মৃত্যুর পর তৈরি হবে আর একটি ভ্যাম্পায়ার। রক্তচোষাদের কব্জির জোর হয় প্রচণ্ড। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল ইটির কথা। উফ, কিভাবেই না ইটি তার রোগা আঙুল দিয়ে চেপে ধরেছিল ইটেল কাকার হাত। কি জোর ওর হাতে! ইটেল কাকার হাত থেকে কুড়ুল মাটিতে পড়ে গিয়েছিল। আমার মাথাটা ঘুরে ওঠে, সেই ভয় ভয় ভাবটা আমাকে আচ্ছন্ন করে ফেলে। মনে হচ্ছে আমি যেন ইটির পায়ের শব্দ শুনতে পাচ্ছি, ও একটি এসে দাঁড়াবে আমার পাশে। আতঙ্কে আমি উঠলাম, ছুটে বেরোতে গেলাম ঘর থেকে। মনে হলো ধাইমা আমাকে জড়িয়ে ধরবে।
অনি,
কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে?
কাঁপছি।
ইটি ধাইমা, ইটি ইটি
অজ্ঞানের মতো হয়ে গেছি। কি ভয়ঙ্কর ওই ভয়! সারা জীবন কি ওই ভয় আমাকে ভাড়া করে বেড়াবে? কি জানি, জানি না।
আপনারা শুনছিলেন এখনো ভূত আছে গল্পের বই থেকে নেবা রক্তচোষা গল্পটি। এই গল্পে অনেক চরিত্রে পাঠ করেছি আমি পিঙ্কি, ধাইমার চরিত্রে তিস্তা, বাবার চরিত্রে সৌরভ, হুইটেল কাকার চরিত্রে কৃষ্ণা এবং ডক্টর ও অন্যান্য চরিত্রে পাঠ করেছে চন্টু।